বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন হয়নি। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সামান্য পরিবর্তন হলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী বিশ্বের 180টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। এই যখন বাস্তবতা, সেই প্রেক্ষিতে আমাদের আজকের আলাপন। এবং আমাদের সঙ্গে এখন দুজন অতিথি রয়েছেন এবং পরে আরও একজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে এখন রয়েছেন টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখার উজ্জামান এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
জি, আমাদের সঙ্গে পরবর্তীতে সংযুক্ত হবেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শুরু করছি আপনাদের দুজনকে দিয়েই আমাদের আলোচনা। এবং দর্শক এবং শ্রোতা, আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের যে বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাব নেবার। যেতে চাই ডক্টর ইফতিখার উজ্জামান আপনার কাছে। বাংলাদেশের দুর্নীতির চিত্র তেমন একটি বদলায়নি, অর্থাৎ আগের বছরে যা ছিল তা থেকে খুব একটি বদলায়নি। আমরা দেখছি সরকার চেষ্টা করছে একদম শূন্য পরিমাণ সহিষ্ণুতা দেখাচ্ছে দুর্নীতি ক্ষেত্রে, তারপরও কেন চিত্র বদলাচ্ছে না?
ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন, দুর্নীতির চিত্র বা পরিমাপে যেটা দেখা যাচ্ছে কোন একটা বদলায়নি, এবং যেটা হয়েছে মোটা ব্যাগে 126 স্কোর, যেটা গতবারও একই স্কোর ছিল, অবস্থানের ক্ষেত্রে কিছুটা বলবো যে উপরে এসেছে বাংলাদেশ, অথবা যেখানে 13তম ছিল সর্বনিম্ন থেকে, এবার 14 আর উপর থেকে 149 ছিল, 149 ছিল, সেটা এবার 146। অর্থাৎ কিছুটা কয়েকটা স্টেপ উপরে এসেছে, কিন্তু সেই উপরে আসাটা, এটা শ্রোতাদের জন্য বলছি, এটা কিন্তু শুধুমাত্র যে সংশ্লিষ্ট দেশের স্কোরের উপর নির্ভর করে না, অন্যান্য দেশের স্কোরের উপর নির্ভর করে। আমরা শূন্যতা থেকে অন্য বেশ কিছু দেশ সাথে আমাদের তুলনায় খারাপ করছে, সেই কারণে আমাদের অবস্থানটা ওই তালিকা অনুযায়ী একটু উপরে এসেছে। বাট স্কোরটা যেটা এই সূচকের মূল নির্ণায়ক, সেটা অপরিবর্তিত রয়েছে। এবং আমি যেটা বলবো যে এটা ইতিবাচক হলেও এটা আর্থিক সৃষ্টির কোন সুযোগ নেই, কারণ আপনি যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে সময়টাতে এই এই সূচকের তথ্য সংগৃহীত হয়েছে, অর্থাৎ ডিসেম্বর 2017 থেকে অক্টোবর 2019 এই পর্যন্ত, এই সময়টাতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনেকবারই জোরালো ভাবে শূন্য সহিষ্ণুতার কথা বলেছেন। এবং একই সাথে শেষের দিকে যখন সেপ্টেম্বরে অভিযান শুরু হলো দুর্নীতির বিরুদ্ধে, তারই নির্দেশনায় সেখানে আরো দুটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং বলেছেন আমার নিজের দলের অভ্যন্তর থেকে শুরু করতে হবে। এবং এটার ফলে একটা অবশ্যই নির্বাচনের মধ্যে আমরা মনে করেছিলাম যে স্কোর ভালো হবে বা আরেকটু উন্নতি হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। যে সমস্ত কারণে তার মধ্যে অন্যতম হলো এই যে বার্তাটা যে দুর্নীতি বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, এটা যেরকম সময় উপযোগী এবং সহজ ছিল বলা, কিন্তু বাস্তবে এটার প্রয়োগ যে কতটুকু কঠিন সেটা আলোচনার বিষয়, এটা আমরা পরে সময় থাকলে আলোচনা করবো। কিন্তু এটা সম্পর্কে এক ধরনের আসলে সত্যিকার অর্থে রোবাস হবে কিনা, যারা আসলে তথাকথিতরা কি যাদেরকে গডফাদার বলা হয় তাদেরকে ধরা যাবে কিনা, যাদেরকে ধরা হয়েছে কান টানলে মাথা আসবে সেই ভয়তে, যারা বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত এবং এক ধরনের যে যোগ সাদেশের দুর্নীতি হয় যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে, তাদেরকে আসলে চিহ্নিত করা যাবে কিনা, হাত দিলে হাত পড়ে যাবে কিনা, এই ধরনের একটা ভাবনা কিন্তু সংখ্যা এখানে কাজ করে থাকতে পারে। দ্বিতীয় যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বৈশ্বিক বর্তমান প্রবণতার একটা অংশই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, আমরা সেটা মনে করি, তবে আমাদের দেশের ক্ষেত্রে সেটার সাথে সেটা আরো জোরালো পাবে, সেটা হচ্ছে রাজনৈতিক ভুবনটা, রাজনৈতিক অঙ্গনটা মানে একটা একচ্ছত্র ভুবন হয়ে গেছে ক্ষমতাসীন দল এবং তাদের জোটের, মূলত ক্ষমতাসীন দলের, এবং যার ফলে ক্ষমতা কেন্দ্রীভূত এবং যেটা মূল বিষয় দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি, সেটা কিন্তু মোটামুটি ভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এবং এটাও কিন্তু গণতন্ত্রের বা জবাবদিহিতা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ প্রক্রিয়ায় এই সরকার মেয়াদে না, একটা দীর্ঘ বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির অংশ হিসেবে দীর্ঘ প্রক্রিয়া প্রতিষ্ঠানগুলোকে কিন্তু রাজনৈতিক প্রভাব, দলীয় প্রভাব এবং তার মাধ্যমে অকার্যকরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, যার ফলে যেমন এর সাথে যে রাজনৈতিক অঙ্গনটার কথা যেটা বললাম, রাজনৈতিক শুদ্ধাচারের ঘাটতি, এর পাশাপাশি খুব সম্পূরক একটা বিষয় ঘটেছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে নির্বাচন, এবং এটাও কিন্তু বৈশ্বিক প্রবন্ধিকা এবং টিআইএর বিশ্লেষণে ব্যাপকভাবে এসছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের আস্থা সৃষ্টি, নির্বাচনী শুদ্ধাচারের ক্ষেত্রে নির্বাচনে অর্থ, রাজনীতিতে অর্থ, দুর্নীতি, কালো টাকার যে সংশ্লিষ্টতা, এটা নিবিড় থেকে নিবৃত হয়েছে, যে কারণে আসলে সত্যিকার অর্থে কোনো অগ্রগতি তো হলো না। এবং যেটা আমরা মনে করছি এর সাথে আরো কিছু উপসর্গ আছে, আমি একবারে একটু যদি সময় দেন বলি, তাহলে যেমন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে মৌলিক জাতীয় স্বার্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে যারা দুর্নীতির কারণে লাভবান, অনিয়মের কারণে অনিয়মের সাথে জড়িত বা অনিয়মকে সুরক্ষা দিচ্ছেন, যারা ধরেন উদাহরণস্বরূপ ব্যাংকিং খাত, ফাইন্যান্সিয়াল সেক্টর, এই ধরনের খাতগুলোকে যারা আসলে যুগ যুগ ধরে মোটামুটি ভাবে বলতে গেলে যে ঋণ খালি খেলাপি জালিয়াতির সাথে জড়িত, তাদেরই কিন্তু এক ধরনের তাদের একাংশের একটা বড় ধরনের প্রভাব কিন্তু রাষ্ট্র কাঠামোতে তুলনামূলকভাবে আমরা আগে দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে। এই যে মেয়াদের কথা বলছি আমরা, যেমন আমরা ব্যাংকিং খাতে কি সিদ্ধান্ত হবে এটা কিন্তু রেগুলেটিং অথরিটি বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করছে না, ইভেন ফাইন্যান্স মিনিস্ট্রির উপরে কতখানি নির্ভর করে সেটাও বুঝে দেয় না, এটা নির্ভর করছে আমাদের যারা ঋণ খেলাপি তারা কিভাবে সিদ্ধান্তটা চায় সেটার উপরে, এবং এই যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা কিন্তু জনস্বার্থকে বিচ্ছিন্ন করে। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো যেটা হয় যে আসলে দুর্নীতির ব্যাপকতা বাড়ে, কারণ যারা এটা অনিয়ম দুর্নীতি করছে তারা দেখছেন তারাই রাষ্ট্র কাঠামোকে নিয়ন্ত্রণ করছেন একদিক থেকে, এবং তারা ধরাছোঁয়ার বাইরে থাকছেন, তারা বিচারহীনতার উঠতে থাকছেন। এই চিত্রটা অনেক ব্যাপকতর রূপ লাভ করছে, সেটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। এর পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের একটা জিনিস এগেইন দীর্ঘ প্রক্রিয়া সুপ্রতিষ্ঠিত, সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থান, ক্ষমতার অবস্থান, সরকারের অবস্থান, সরকারের অবস্থানটাকে ধরে নেওয়া হয় একটা মুনাফা অর্জনের একটা অবস্থান হিসাবে, নিজের সম্পদ বিকাশের অবস্থান হিসাবে। এটা অনেক রাজনৈতিক বিন্দু নেতৃবৃন্দ খোলাখুলিও বলেন যে এটা চিন্তাভাবনার কি আছে বা উৎকণ্ঠার কি আছে, ক্ষমতায় থাকলে সম্পদ বাড়বে, এই ধরনের কথা কিন্তু মাননীয় মন্ত্রী অনেক সময় বলেন। তো এই এটার ফলে এই যে স্বার্থের দ্বন্দ্বটা, কোনটা জনস্বার্থ আর কোনটা হচ্ছে যে আমার ব্যক্তিগত স্বার্থ, এইটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে ম্যানেজ করার কোন পদ্ধতি কিন্তু আমাদের নেই বা থাকলেও সেটার কোন কার্যকর ব্যবস্থা নেই, যার ফলে এই এই যে যারা দুর্নীতি করেন বিশেষ করে উচ্চ পর্যায়ে তাদের দুর্নীতি কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমাদের দুর্নীতি দমন কমিশন যে প্রতিষ্ঠানটি আছে, আমি আগে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছিলাম, তার মধ্যে অন্যতম কেন্দ্রীয় ভূমিকা যে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য পালন করবে, সেই কমিশনটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এবং জন্মলগ্ন থেকে এটা যে ব্যাগেজটা ছিল যে এটার মধ্যে আসলে এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে আগে ব্যবহৃত, যেটা যখন পিউরু সময় ছিল এর মধ্যে যারা কাজ করেন তাদের অনেকের মধ্যে স্বচ্ছতা, তাদের নৈতিকতার ঘাটতি ছিল, সেই ব্যাগেজটা কিন্তু তারা এখনো ক্যারি করছেন। একটু কিছু পরিবর্তন হয়েছে বর্তমান নেতৃত্ব গত কয়েক বছর যাবৎ বেশ বলবো যে উদ্যোগী হয়েছেন, সক্রিয় হয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্য করবেন শ্রোতারা জানেন যে নির্বাচন কমিশনের কার্য পরিধিটা কেমন জন্য সীমাবদ্ধ, একটা নিম্ন মধ্যম পর্যায়ে যারা দুর্নীতির জন্য দায়ী তাদের, এমনকি বড় বড় দুর্নীতির দৃষ্টান্তগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, বেসিক ব্যাংক থেকে শুরু করে এগুলো নিয়ে কাজ করা শুরু করেছে, কয়েক বছর পার হয়েছে, কিন্তু শুধুমাত্র ব্যাংকের মধ্যম পর্যায়ে দুর্নীতি কর্মকর্তাদের একাংশকে এক ধরনের আটক করার প্রশ্ন, জিজ্ঞাসাবাদ করা এর মধ্যে সীমাবদ্ধ, যারা রুইকাত লাগাদের সম্পর্কে এমনকি সংসদে আলোচিত হয়েছে, এমনকি সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট প্রতিবেদন আছে, তাদেরকে কিন্তু হাত দেওয়া হয়নি। এই যে বিষয়গুলো, এর ফলে যেটা হয় যে আসলে যারা দুর্নীতি এই ধরনের প্রতিষ্ঠান দুর্নীতি কমিশন, এমনকি এই যে মেয়াদের কথা বলছি, এই মেয়াদে যদি দুর্নীতি কমিশনেরও বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং মানে গত বছরের শেষের দিকে যেটা এই তথ্যের মেয়াদের সময়, তখন কিন্তু বেশ উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তাকে প্রত্যক্ষভাবে একটা অনৈতিক লেনদেনের মধ্যে জড়িয়ে থাকার ঘটনা ঘটেছে। এর ফলে মানুষের মধ্যে যে আস্থার বিষয়টা সেটা কিন্তু ব্যাপক ঘাটতি ঘটছে, এর প্রভাবটা তো অবশ্যই পড়তে বাধ্য যে আপনার যে র্যাঙ্কিং এর বলি বা দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা বলে যে বিবেচনায় বলি না কেন, এবং সেটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, তিনটি পয়েন্ট আমি বললাম, শূন্য সহনশীলতা, কাউকে ছাড় দেওয়া হবে না এবং দলের অভ্যন্তর থেকে শুরু করতে হবে, এই বিষয়গুলো প্রধানমন্ত্রী একা বাস্তবায়ন করবেন না। যাদের উপরে যে প্রতিষ্ঠানগুলো, যে ব্যক্তির উপরে, প্রতিষ্ঠানের যে ব্যক্তিগুলোর উপরে এতে প্রতিপালন করার, বাস্তবায়ন করার দায়িত্ব, তারা যে তাদের একাংশই কিন্তু দুর্নীতির ফলে লাভবান, দুর্নীতির সাথে যোগসাজশে জড়িত, দুর্নীতিকে সুরক্ষা দেন, দুর্নীতিকে প্রমোট করেন, যার ফলে এটার মধ্যে একটা বলবো যে বিরাট ধরনের ডিলেমা এখানে কাজ করছে, এক ধরনের উৎকণ্ঠা তো অবশ্যই আছে, কিন্তু সত্যিকার অর্থে কতটুকু এই জোরাল অবস্থান থেকে এগিয়ে নেওয়া যাবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।
আমরা একটু যেতে চাই নামুল ইসলাম খান, দীর্ঘ অভিজ্ঞতা, অনেক কিছু দেখছেন, সেই দৃষ্টির কোণ থেকে যদি আমাদেরকে একটু জানান যে বাংলাদেশে দুর্নীতির চিত্র কেন পরিবর্তন হচ্ছে না। নামুল ইসলাম খান শুনতে পাচ্ছেন আমাকে? নামুল ইসলাম খান,
এটা আপনি রাজনীতি, রাজনৈতিক দলের পরিচালনা, গভর্নেন্স, নির্বাচন, অর্থনীতির খাত, ইফতেখার ভাই এতক্ষণ যা যা বললেন ওনার কথার ভেতর থেকেই বের করে আনা যায় যে আমাদের আসলে সর্বক্ষেত্রে যদি আমরা দুর্নীতির আলোচনা না করে শুধু এইটুকু আলোচনা করি যে সব ক্ষেত্রে স্বচ্ছতা আর জবাবদিহিতা প্রতিষ্ঠিত হোক, আমি আবার আরো কমিয়ে বলতে পারি জবাবদিহিতা কথাটা বলার দরকার নাই। আমরা যদি সরকারের কাজের প্রতিটি ক্ষেত্রে শুধু স্বচ্ছতা ও নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারি, স্বচ্ছতা নিয়ম এবং নিয়ম নীতি, তাহলে দুর্নীতি করা মানে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা, আমাদের মনে হয় এখন একেবারেই এক দফার কাজ করা দরকার, কিন্তু আমাদের একটা সিভিল সোসাইটি, আমাদের গণমাধ্যম সকলেরই একটা সংকট হচ্ছে যে আমরা আমাদের লোকজনের মানে যার যার ঘনিষ্ঠ লোকজনের দুর্নীতিটাকে আন্ডারমাইন অথবা পেরিয়ে যাই এবং প্রতি আমাদের কিছু প্রতিপক্ষ তৈরি করি। এখন এই প্রতিপক্ষ তৈরি করে তাদের দুর্নীতি নিয়ে আমরা সোচ্চার হই, এর ফলে যেটা হয় এটা গ্রহণযোগ্য হয় না কোনো পক্ষের কাছে, কোনো ইম্প্যাক্ট রাখতে পারছে না। আমাদের সেরা গণমাধ্যমগুলো আপনারা যে কোনো অনুসন্ধান চালালেই দেখবেন তারা কিছু কিছু মানুষের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলবে, আবার কিছু কিছু মানুষকে এড়িয়ে যাবে বা তাদের সম্পর্কে বলবে না। এই যে দ্বিচারিতা, এই যে তাদের নিজেদেরও দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, এগুলো আমাদের আমাদের মানে সামগ্রিকভাবেই আমাদের এই দুর্নীতি মুক্ত সমাজ এবং নিয়মের সমাজ, আইনের শাসনের সমাজ, জবাবদিহিতার সমাজ প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে কোন একটি দল, কোন একটি ব্যক্তি তাদের দুর্নীতি অনিয়মের চাইতেও আমাদের এখন স্বচ্ছতা দাবিটা নিয়ে সর্বমহলে আলাপ আলোচনা আরো বেশি করে হওয়া দরকার, কারণ এই জিনিসটা তো অনুপস্থিত, কেউই না। ব্যাংকিং সেক্টরের যে ভয়াবহ অবস্থা এটা নিয়ে আমি খুব অবাক হই, কিন্তু মানে এটা নিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে তেমন কিছুই আমরা রিপোর্ট করতে পারছি না। আমরা ব্যাংকিং সেক্টরে নানান রকম কথা শুনি যে সিঙ্গেল ডিজিটে আনা ইন্টারেস্টের রেট, কিন্তু সিঙ্গেল ডিজিটের আনা নিয়ে যত আলোচনা শুনি ব্যাংকগুলির যে দুরবস্থা তৈরি হয়েছে টাকা লুটপাটের কারণে, মানি লন্ডারিং এর কারণে, এগুলোর সমাধান কি? আমরা কিন্তু তেমন কিছু উল্লেখযোগ্য কোনো কাজ হচ্ছে শুনি না, এবং এটা নিয়ে আমরা বিরাট অনেক কাজও করছি সেটাও মনে হয় না। এবং আমার মনে হয় যে এটা করতেও পারছে না, এই জন্য মিডিয়াগুলিও পারছে না, কারণ মিডিয়ার নিজস্ব দুর্নীতিগ্রস্ত এডিটোরিয়াল পলিসি, এই দুর্নীতিগ্রস্ত এডিটোরিয়াল পলিসি বলতে আমি ওইটাই বলছি যে তারা প্রতিটি প্রতিষ্ঠান কাউকে না কাউকে প্রোটেকশন দেয় আর অন্য কারো কারোর বিরুদ্ধে তারা অবস্থান নেয়, এই জায়গাটা অত্যন্ত ক্ষতিকর হচ্ছে। আমার মনে হয় যে সময় এসেছে জাতীয় স্বার্থে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল আমরা বলি, কিন্তু আমরা দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে ঘোষণা জিরো টলারেন্সের, সেই জিরো টলারেন্সের প্রধানমন্ত্রীর ঘোষণা ইফতেখার ভাইও বলেছেন প্রধানমন্ত্রীর ঘোষণাটা তার পরবর্তী লোকজনের কাছে সেভাবে আমরা পাই না, কিন্তু আমরা নিজেরা ভুক্তভোগী, নিজেরা আমরা সাক্ষী, নিজেরা আমরা জানতে পারি মানে বিভিন্ন মহলে যাতায়াত বিভিন্ন কিছুতে অংশগ্রহণের কারণে যে শুদ্ধাচার কিংবা জিরো টলারেন্স অ্যাবাউট দুর্নীতি সেটার সেই রকম ফিলিংটা আমি মন্ত্রীদের অধিকাংশের মধ্যেই কিন্তু দেখি না। এটাই সত্য কথা, এটা এত সত্য যে এই অবস্থাটার পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কেউ বুঝাতে পারতেন, সমর্থ হতেন এবং সেই বুঝানোর জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রীর কিছু সময় কেউ কেউ পেতেন, আমার ধারণা যে বাংলাদেশে কিছু ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা যেত। কিন্তু এখন যে সিস্টেমে হয়তো তার কাছে খবর পৌঁছায়, আমার মনে হয় ক্যাসিনোর খবর যেমন তার কাছে পৌঁছাতে দেরি হয়েছে, তেমন অন্যান্য সেক্টরেরও কোনো না কোনো কারণে প্রধানমন্ত্রীর কাছে যথাযথভাবে খবর পৌঁছায় না। যথাযথভাবে আমি কথাটার উপর জোর দিব, কারণ ওনার কাছে হয়তো ভুল জিনিস পক্ষপাত দুষ্ট তথ্য উপাত্য উপস্থাপন করা হয়, এটা আমার ধারণা। তো এই ব্যাপারেও আমাদের সমাজে তেমন মানুষ আছেন, সিভিল সোসাইটিতে এখনো তেমন মানুষ আছেন, আমাদের
আপনি যেমনটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর কাছে কি যথাযথভাবে পৌঁছায় কিনা, আবার কোন কোন গণমাধ্যম বিশেষ কোন অংশের দুর্নীতির কথা বলে, আবার অন্য গণমাধ্যম অন্য দুর্নীতির কথা বলে, সব মিলিয়ে আসার প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত এসব তথ্য কোনো না কোনো মাধ্যমে নিশ্চয়ই প্রধানমন্ত্রী জেনে যান, আমরা সেটি আলোচনা নিশ্চয়ই করব। তার আগে আমরা আমাদের সঙ্গে টেলিফোনে অনেক শ্রোতা রয়েছেন, তাদের অনেক প্রশ্ন রয়েছে, একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে যাচ্ছে এবং সেখানেও অনেক দর্শক প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, তার সেই মন্তব্য এবং প্রশ্নগুলো নিয়ে আবার আপনাদের কাছে ফিরতে চাই। এবং আমরা আসলে শুরুতেই সামগ্রিকভাবে আপনাদের মূল্যায়ন জানতে চেয়েছিলাম, এবার আমরা একটু সংক্ষেপে আমাদের শ্রোতা এবং দর্শকদের প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে নিতে চাইব। আমাদের সঙ্গে টেলিফোনে যারা রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন নূর আলম সিদ্দিকী নূর, তার প্রশ্নটি নিয়ে তারপর ফেসবুকে যারা প্রশ্ন করেছেন সেসব প্রশ্ন নিয়ে আবারও ফিরব। নূর আলম সিদ্দিকী নূর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। আমি দিনাজপুর থেকে বলছি। তো বাংলাদেশ দুর্নীতিতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল, এটা আমাদের জন্য একটা মানে কলঙ্কের অধ্যায়। আমরা এই অধ্যায় থেকে এখনো মানে মানে কাটিয়ে উঠতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তো মানে সর্বশেষ যে রিপোর্টটা আসছে, হ্যাঁ, এই রিপোর্টটাতে আমরা খুব মানে আশাহত হয়েছি যে আমরা দুর্নীতিতে হয়তো উন্নতি লাভ করেছি একবার স্কোরের দিক থেকে, কিন্তু অন্যান্য দেশগুলো আমাদের থেকেও বেশি দুর্নীতি করেছে বলে তারা আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তার বলে এরকম না যে আমরা দুর্নীতিতে কমে গেছি। হ্যাঁ, আপনারা যারা আছেন আপনারা জানেন, ভালো করে জানেন যে সব জায়গাতেই, বিশেষ করে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, বা এখন সর্বশেষ নির্বাচনেও দুর্নীতিটা হচ্ছে যে ভোটের আগের দিনই সম্ভবত।
নূরুলাম সিদ্দিকী, আপনার প্রশ্নটি আমরা এগুলো
বুঝি যে আমাদের এই যে দুর্নীতিতে আমরা বারবার, হ্যাঁ, একটা কি বলবো,
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই ধরনের অনেক প্রশ্ন রয়েছে। আমি ডক্টর ইফতেখরুজ্জামান, আপনার কাছে যাওয়ার আগে এটি একটি প্রশ্ন যে আমরা কবে উত্তরণ করতে পারবো, অর্থাৎ কিভাবে সম্ভব হবে দুর্নীতি প্রতিরোধ, সেটি একটি প্রশ্ন। জুবায়ের চৌধুরী আমাদের একজন নিয়মিত দর্শক ফেসবুকে, তিনি অনেকগুলো প্রশ্ন করেছে, তার মধ্যে কয়েকটি প্রশ্ন একটু শুনে তারপর আপনার কাছ থেকে উত্তর চাইব। জুবায়ের চৌধুরী জানতে চেয়েছেন, বাংলাদেশ সরকার কি দুর্নীতিবাজদের কাছে জিম্মি? দুই, শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংক সেক্টর যারা ধ্বংস করে দিচ্ছে তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? জুবায়ের চৌধুরীর আরেকটি প্রশ্ন, দুর্নীতি দমন কমিশন কি দুর্নীতি মুক্ত? এই চারটি প্রশ্ন ডক্টর ইফতেখরুজ্জামান আপনার কাছে।
ধন্যবাদ। প্রশ্নগুলোর সাথে নাইমুল ভাই যে কথাটা বলেছেন তার অনেকগুলো কথাই, তার মধ্যে আমি একটা মূল বিষয় নিতে চাই। সেটি হচ্ছে স্বচ্ছতা। তো স্বচ্ছতা যে কোনো দেশেই দুর্নীতি প্রতিরোধের অন্যতম মাধ্যম, এবং আমাদের এই বর্তমান সরকারেরই প্রথম মেয়াদে কিন্তু তথ্য অধিকার আইন নামক একটা আইন পাস হয়েছিল, যেটাকে প্রধানমন্ত্রী যুগান্তকারী বলেছিলেন। এই এই আইনটি যদি যথাযথ প্রয়োগ হয় তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণের বা দুর্নীতি প্রতিরোধের বেশ উল্লেখযোগ্য অগ্রগতি বিভিন্ন দেশে হয়েছে, আমাদের দেশেও সেটা হবে সম্ভাবনা আছে। এর সাথে যোগ করে যেটা বলবো যে আমাদের সাম্প্রতিক কালে গত দশ বারো বছরে আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো মানে কাঠামো হিসাবে আইন এবং প্রতিষ্ঠান অনেক তৈরি হয়েছে, অনেক সংস্কার হয়েছে, এমন একটা জায়গায় এসছে। আমি এই ক্ষেত্রে একটু পর্যবেক্ষক হিসাবে ইউটেটের সাথে এটা আমার লেগে থাকতে হয়, সেই অবস্থান থেকে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আমাদের যে রাষ্ট্র কাঠামোটা আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে থিওরিটিক্যালি পটেনশিয়ালি, যেটা দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত সহায়ক। এবং এগুলো যদি কার্যকর হয় মূল সমস্যাটা হচ্ছে যেগুলো অ্যাপ্লিকেশন প্রয়োগ, সেখানটাই আমাদের ঘাটতির কারণে এগুলো সুফলটা আমরা পাচ্ছি না। এবং যে প্রশ্নটা যে কবে আমরা উত্তরণ করতে পারবো, একটা টাইম লাইন করা একদিক থেকে কঠিন, যদি এখন যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে যে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে ঘোষণা আসবে কিন্তু সেটা যারা প্রয়োগ করবে তারা কাজ করার কথা, যারা কাজ কাজ করবে না। এই যে নাইম ভাই ক্যাসিনোর কথা বলেন, এই যে ক্যাসিনো প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে কেন? ক্যাসিনো কিন্তু বিকশিত হয়েছে ঢাকা শহরে আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায়, প্রশাসনের নাকের ডগায়, স্থানীয় জনপ্রতিনিধিদের নাকের ডগায়, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের নাকের ডগায়, প্রভাবশালী মহলের নাকের ডগায়। এইটা কিন্তু ঘটেছে, এইভাবে বিকশিত হতে দেওয়া হয়েছে। তারপরে একটা জায়গায় একটা পর্যায়ে কিছু যুবক এবং কি বলে যে ছাত্র নেতাদেরকে চিহ্নিত করার জন্য যখন একটা অভিযান শুরু হলো তখন এটাকে এটা সামনে আসলো। তাহলে এতদিন আমার এই যে প্রতিষ্ঠানগুলো যাদের চোখের সামনে এটা ঘটেছে তারা কি করেছিলেন? এবং তারপরও যখন আটক করা হলো, যখন কাজ শুরু হলো, তখন কিন্তু একটা পর্যায়ে এখন আবার স্থবির হয়ে গেলো। তার কারণ হচ্ছে যে এই এই ব্যবসা, এটা ক্যাসিনো দৃষ্টান্তে বলি বা ব্যাংকের কথাই বলি, এর যে লুটতরাজ, এর মধ্যে জালিয়াতি যেগুলো, অনিয়ম দুর্নীতি যেগুলো আছে, সেগুলোর মধ্যে শুধুমাত্র কোন কখনোই কিন্তু একটা এক বা একাধিক ব্যক্তি লাভবান হন না। যে একজন বড় কন্ট্রাক্টর জিকে শামীম সাহেবকে যে আটক করা হয়েছে, উনি যে অনিয়মগুলো করেছেন সেখানে কি শুধু এক হাতে তিনি করেছেন, তাকে সহায়তা করেন নেই একটা বিরাট একটা গোষ্ঠী, তাদের কি হবে? এই ধরনের বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আমরা প্রয়োগের ঘাটতির কারণে বিকশিত হতে দেখি এবং এটাকে সুরক্ষিত হতে দেখি, যেই জন্য এটা টাইম লাইন করাটা কঠিন। কিন্তু যদি সত্যিকার অর্থে এগুলো প্রয়োগের অবস্থা তৈরি করা যায় তাহলে কিন্তু আমি তো মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে 3-5 বছরের মধ্যে এফেক্টিভলি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে সেটা শুরু করতে হবে উপর থেকে, নিচের দিকে, এটা উপরের দিকে নিয়ন্ত্রণ করতে পারলে, উচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারলে, এই যে আমাদের কি বলে যে যারা ক্ষমতাশীল ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ক্ষমতার সাথে সম্পৃক্ত হয়ে দলের সাথে পরিচয় লিঙ্কেজের মাধ্যমে বা দলের মানে নেতা কর্মী না হলে কোনো না কোনো ভাবে দলের পরিচিতি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করবো, কন্ট্রাক্টিং থেকে শুরু করে যত রাষ্ট্রীয় কাঠামো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে সেটা যদি অব্যাহত থাকে তাহলে তো দুর্নীতি নিয়ন্ত্রণ করা
কঠিন।
যেভাবে আমরা চলছি সেভাবে হয়তো চলছি, সরকারকে জিম্মে একত্রে সরকার দুর্নীতিবাজদের কাছে জিম্মে, কারণ আমি দৃষ্টান্ত দিয়েছি রাষ্ট্র কাঠামোতে এখন অনেক সিদ্ধান্তই হয় যেখানে আসলে দুর্নীতি সহায়ক। আমি বলছি না রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি প্রতিরোধক শক্তি নেই, অনেকেই আছেন, কিন্তু আমি তাদের কাছে যখন কথা বলি, তাদের কথা যখন শুনি, তখন তাদের হতাশা আমার হতাশার চেয়ে বেশি তাদেরকে হতাশা ব্যঞ্জক অবস্থানে আমি দেখি, কারণ তারা কোন ঠাসা, তারা কিছু করার মতো আগে হয়তো একটু সহায়তা করার বা একটু সহানুভূতি করতেন, এখন সেটা প্রকাশ্য দূরে থাকুক গোপনেও করতে চান না, কারণ তারা হচ্ছে কোন ঠাসা। অর্থাৎ সরকার কিন্তু বাস্তবে বিভিন্ন সময় যারা দুর্নীতি করেন, পাওয়ারফুল যারা দুর্নীতি করেন তাদের হাতে চিনবে। ব্যাংকিং খাতে যেটা বলা হয়েছে যথেষ্ট, আমি মনে করি যে ব্যাংকিং খাতে একটাই শুধু বলবো, আমাদের সম্মিলিত প্রয়াসে আদালত থেকে একটা নির্দেশ এসছে যে ব্যাংকিং খাতে এটাকে সমস্যা চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হোক, কিন্তু সেই কমিশনটা হতে হবে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আমাদের আজকে ব্যাংকিং খাতের যে দুরবস্থা, যে ঝুঁকি, যে ঝুঁকির কারণে আমি মনে করি যে আমাদের যে উন্নয়নের বুদবুদ সেটা যে কোনো সময় ফেটে যেতে পারে। এই ঝুঁকিটা সৃষ্টির পেছনে যে শক্তিগুলো দায়ী তার মধ্যে শীর্ষে কিন্তু এর কেন্দ্রীয় ভাবে কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকই যদি এই কমিশন গঠন করে তাহলে এই কমিশনের কোনো অর্থ নাই, আমাদের দরকার নাই। এটাকে করতে হবে স্বাধীন একটা নিরপেক্ষ কমিশন যদি, এবং আমাদের বাংলাদেশে যথেষ্ট বিশেষজ্ঞ রয়েছেন যারা এই খাতে সমস্যা চিহ্নিত করে 3 মাসের মধ্যে সমাধান দিতে পারবে, কিন্তু আমরা সেটা করতে দেখছি না। কারণ হচ্ছে যে যারা এই ব্যাংকিং খাতের মূল হোতা তারা কিন্তু রাষ্ট্র কাঠামোকে একেবারে চিহ্নিত করে রাখা তো আছে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছেন তারা। একইভাবে দুদককে দুর্নীতি মুক্ত, দুদক নিজেই স্বীকার করে, দুদকের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান অনেকবারই বলেছেন, তিনি কিছু সংখ্যাও দিয়ে পরিসংখ্যানও দিয়েছেন তার কার্যালয়ের কিছু কর্মকর্তা কর্মচারীদের অনিয়মের কথা, কিন্তু দুদক এইটা পরিষ্কার যে দুর্নীতিমুক্ত নয়। তা অন্য যে কোনো প্রতিষ্ঠানের মতোই দুদককে সকলেই দুর্নীতিগ্রস্ত সেটা বললেও অন্যায় হবে। দুদককে অবশ্যই সৎ কর্মকর্তা আছেন, চেষ্টা করছেন, তবে একটা মোটা দাগে বলা যায় দুদকের একটা সমস্যা আছে, সেটা হলো যে এটা আইনগতভাবে স্বাধীন হওয়া সত্ত্বেও এবং প্রাতিষ্ঠানিক কাঠামো যথাযথ মানে পর্যাপ্ত থাকা সত্ত্বেও এটি কিন্তু সত্যিকারে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কারণ দুদক তো একদিক থেকে মনে করে যে কাউকে হাত দেওয়া যাবে, কাউকে হাত দেওয়া যাবে না, এর পিছনে কি যুক্তি আছে আমি জানি না, কিন্তু সকলের জন্য সমানভাবে আইনটাকে প্রয়োগ করতে পারেন না, সেই সৎ সহজ দৃঢ়তা নেই। অন্যদিকে সরকার মনে করে যেটা তো সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কাজে এটা সরকারের সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারের কাছে দিল্লি থাকবে, সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। মানসিকতার কারণে পক্ষের মধ্যে
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাঈমুল ইসলাম খান। অনেক প্রশ্ন রয়েছে আমাদের ফেসবুকে এবং আমরা আসলে আর কোন শ্রোতার ফোন নিতে পারছি না, কারণ ফোন নিলে আসলে অনেক বেশি সময় চলে যাচ্ছে। আমরা ফেসবুকে যে মন্তব্য আছে প্রশ্ন নিয়ে আপনার কাছ থেকে উত্তরটা চাইব। আমাদের একজন হচ্ছেন কামরুজ্জামান ফিরোজ, তিনি বলেছেন অসংখ্য অবৈধ ফ্ল্যাট রিয়েল এস্টেট সংস্থা হয়েছে, যারা নিয়ম মানেই না, এদের বিচার হওয়া দরকার, দুদকের পদক্ষেপ নেওয়া দরকার। আরেকজন লিখেছেন জাহিদুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন বা মন্তব্য করেছেন পিএম স্যার সবকিছু জানেন না বা জানেন না, তিনি তার মন্তব্য আমরা আসলে ও তিনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী সবকিছু জানেন না। আরেকজন হচ্ছেন জহুরুল ইসলাম, তিনি জানতে চেয়েছে দুর্নীতিতে যে দেশের 146 নম্বর আসে সেই দেশ কিভাবে মধ্যমায়ের দেশ হবে, উত্তর দেবেন। এই তিনটি প্রশ্ন নিয়ে সময় নেই, মাত্র 1 মিনিট রয়েছে। নাঈমুল ইসলাম খান, আপনি যদি সামারাইজ করে কিছু বলেন।
দুর্নীতি থাকলে উন্নয়ন একেবারেই হয় না, এই কথাটা আবার অনেক অর্থনীতিবিদ একমত হবেন না। দুর্নীতি চলতে থাকলেও অর্থনীতি মোটামুটি যদি সঠিক দিক নির্দেশনায় এগিয়ে যায় সেটাও দেশকে শক্তিশালী করতে পারে, কিন্তু দুর্নীতি মুক্তভাবে যদি আমরা সেই গতিটা করতাম তাতে আমাদের উন্নয়ন আরো বেশি হতো, এটাই সবাই বলেন। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একমাত্র ভরসার স্থল, কিন্তু তিনি সবকিছু জানার কথা থাকলেও সবকিছু সঠিকভাবে ওনার কাছে সময় মতো খবর পৌঁছায় সেটা আমার ধারণা নয়। আমার মনে হয় যে এই সিস্টেমের মধ্যে কিছু দুর্বলতা আছে, ওনার আশেপাশে কিছু মানুষ অবশ্যই আছেন যারা প্রধানমন্ত্রীকে ভুল তথ্য উপাত্ত দিয়ে কিছুটা ভুল সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত দেরিতে হতে অবদান মানে ভূমিকা রাখেন, নেতিবাচক ভূমিকাটা রাখেন। আর আমি যেটা বলেছি যে প্রধানমন্ত্রী যে পরিমাণ উৎসাহ নিচ্ছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের শুদ্ধাচারের পক্ষে, এটা মন্ত্রী পর্যায়ে মন্ত্রণালয় পর্যায়ে তোয়াক্কাই করে না, মোটেই তোয়াক্কা করে না, প্রকাশ্যে অশুদ্ধ আচরণ করে, অন্যায় করে, দুর্নীতি করে,
দুর্নীতি
করে ফেলে দুর্নীতির বিরুদ্ধে প্রচেষ্টাটাকে, সেরকম মন্ত্রীর সংখ্যা অনেক।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ,
এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং শুরুতে বলেছিলাম যে হোসেন জিল্লুর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, কিন্তু আমরা দুঃখিত তাকে বারবার ফোন করে সংযুক্ত করতে পারিনি, যদিও তিনি সম্মতি প্রকাশ করেছিলেন। এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যেসব শ্রোতার প্রশ্ন নিতে পারিনি, যাদের মন্তব্য ফেসবুক থেকে পড়তে পারিনি। আজকের আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।